বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আগ্রাসন বন্ধ করে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিতে অনড় থাকার প্রত্যয় ঘোষণা করল হামাস। ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে সবাইকে নিয়ে ইসরায়েল ছেড়ে যাওয়ার হুমকি দিলেন ইহুদিদের প্রধান রাব্বি ইউসুফ। বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপিকে বাংলা ছাড়া করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবিতে অনড় থাকার প্রত্যয় ঘোষণা করেছে হামাস। সংগঠনের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বক্তব্যে এ প্রত্যয় ঘোষণা করেন। তিনি বলেন, আমরা কেবলমাত্র তখনই শত্রুর সঙ্গে বন্দী বিনিময় চুক্তিতে যাব যখন গাজা উপত্যকার উপর আগ্রাসন পুরোপুরি বন্ধ করে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। এক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই। আবু উবাইদা আরও বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য অবাধ ত্রাণ সরবরাহ, বাস্তুচ্যুত মানুষদের তাদের ঘরবাড়িতে প্রত্যাবর্তন এবং গাজার পুনর্গঠনের দাবিও মেনে নিতে হবে। ইসরায়েল যখন গাজা উপত্যকায় সামরিক আগ্রাসনের পাশাপাশি অবরোধ কঠোর করার মাধ্যমে এই ভূখণ্ডে সর্বাত্মক দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে, তখন এই হুঁশিয়ারি দিলেন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র। ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের ইসরায়েলের সেনাবাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে সবাইকে নিয়ে ইসরায়েল ছেড়ে যাবেন বলে হুমকি দিয়েছেন ইহুদিদের প্রধান রাব্বি ইসহাক ইউসুফ। শনিবার রাতে জেরুজালেমে এক সাপ্তাহিক শিক্ষাদান অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে। যদি এটি সত্য হয় তাহলে ইসরায়েলের ভীতি নড়ে যাবে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তারা যদি আমাদের সেনাবাহিনীতে
যোগ দিতে বাধ্য করে তাহলে আমরা সবাই বিদেশে চলে যাব। জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধান রাব্বি ইসাক ইউসুফ ইসরায়েলের ধর্মনিরপেক্ষ নীতির বিরোধিতা করেছেন। সেনাবাহিনীর সাফল্য নিয়ে দেশটির ধর্মনিরপেক্ষ মানুষদের যে ভাবনা, তিনি তারও বিরোধী। ইউসুফ বলেন, স্রষ্টা রক্ষা না করলে শুধু সামরিক শক্তি দিয়ে ইসরায়েল টিকে থাকতে পারবে না। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একজন ব্রিগেড কমান্ডার ও উগ্র ইসরায়েলি মন্ত্রী স্মোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছে। এই নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট 248 দখলদার সেনা নিহত হল, যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি। ইসরায়েলি সেনাবাহিনী শনিবার রাতে এক ঘোষণায় বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার এক সংঘর্ষে মেজর এমিশার বেন ডেভিড নিহত হয়েছেন। 43 বছর বয়সী এই দখলদার সেনা কর্মকর্তা ইসরায়েলের ওজ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্মোটরিচ নিজের এক্সপেজে দেয়া এক পোস্টে জানিয়েছে, নিহত মেজর এমিশার তার আপন চাচাতো ভাই। তিনি লিখেছেন, এমিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গাজা উপত্যকার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের জন্য কথিত রেড লাইন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি একই সঙ্গে বলেছেন, ওয়াশিংটন তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে কখনো একা ফেলে যাবে না। MSNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট স্ববিরোধী ও বিভ্রান্তিকর অবস্থান নিয়ে বলেন, গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে ইসরায়েলের স্থল অভিযান হবে ওয়াশিংটনের জন্য রেড লাইন। তিনি রাফা শহরে অভিযান না চালানোর জন্য ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, তিনি ইসরায়েলকে ফেলে যাবেন না। বাইডেন বলেন, ইসরায়েলকে রক্ষা করা জরুরি, কাজেই আমি তাদেরকে সমরাস্ত্রের চালান বন্ধ করে দেওয়ার ব্যাপারে কোনো রেড লাইন দিতে পারি না, তাহলে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য আর আয়রন ডোম কার্যকর রাখতে পারবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গায়ের জোরে ক্ষমতায় এসে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীন সরকার। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের রাজনীতিতে প্রমাণ হয়েছে শেখ হাসিনার হাতেই দেশের গণতন্ত্র নিরাপদ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি তা বুঝতে ব্যর্থ হওয়ায় রাজনীতি থেকে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, দেশের রাজনৈতিক বাস্তবতায় নেতিবাচক রাজনীতির জন্য ক্রমেই জনগণ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলছে বিএনপি। আগামীতে তার মাশুল দিতে হবে বলেও মনে করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
বিশ্ব শান্তির জন্য টেরোরিজমের বিরুদ্ধে তো একসঙ্গে কাজ করার অঙ্গীকার যেখানে ব্যক্ত হয়েছে সেখানে এ নিয়ে আমরা আর কোনো প্রশ্ন করতে চাই না। আমাদের মানদণ্ড ঠিকই আছে, বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের মানদণ্ড।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গায়ের জোরে ক্ষমতায় এসে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীন সরকার। রোববার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্সের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
যারা এই সত্য ভাষণে কখনো কুণ্ঠিত হয় না, যারা সত্য ভাষণের প্রতি ঐকান্তিক তন্ময়তা নিয়ে যারা কাজ করে তাদেরকে স্বৈরাচারী সরকার পাঠিয়ে দেয় নিপীড়ন নির্যাতনের এক কঠিন অন্ধকার প্রকোষ্ঠে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, বাংলাদেশ অবশেষে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগামী সপ্তাহে নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে। নতুন মডেল PSC অনুমোদনের পর বঙ্গোপসাগরের 24টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র ডেকেছে পেট্রোবাংলা। দরপত্রে অংশ নিতে বিশ্বের শীর্ষ পর্যায়ের একাধিক কোম্পানি এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে। 55টি কোম্পানিকে আমন্ত্রণ জানাচ্ছে পেট্রোবাংলা। আগামী 9 সেপ্টেম্বর দুপুর 1টার মধ্যে নির্ধারিত ঠিকানায় দরপত্র জমা দিতে বলা হয়েছে। ওইদিন 1 ঘন্টা পর নির্বাচিত প্রতিনিধিদের সামনে দরপত্র উন্মুক্ত করা হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশনের সূত্রে এই তথ্য জানা গেছে। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ডাক দিয়েছেন। তিনি ভোটের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং তাদেরকে প্রতিরোধ করার আহ্বান জানান। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ডাক দিয়েছেন। তিনি আজ রোববার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় এ সংক্রান্ত মন্তব্য করেন। তিনি এ সময় ভোটের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং তাদেরকে প্রতিরোধ করার আহ্বান জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বাংলার 42 জন তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেন। এই তালিকায় 6 জন মুসলিম প্রার্থীর নাম রয়েছে। এরা হলেন মালদহ দক্ষিণ আসনে শাহনওয়াজ আলী রায়হান, জঙ্গিপুর আসনে খলিলুর রহমান, বহরমপুর আসনে ইউসুফ পাঠান, মুর্শিদাবাদ আসনে আবু তাহের খান, বসিরহাট আসনে হাজী নুরুল ইসলাম এবং উলুবেড়িয়া আসনে লড়বেন সাজদা আহমেদ। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, তৃণমূল জিতলে আপনার অধিকার আপনি পাবেন, তাই অধিকারের পক্ষে আগামী দিনের ভোট।
এটা নির্বাচন বা নির্বাচিত করার ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট।
অন্যদিকে তৃণমূল সভানেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তৃণমূল কংগ্রেস এখানে একা লড়বে, দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে। প্রসঙ্গত, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল হল তৃণমূল কংগ্রেস, কিন্তু কংগ্রেস ও অন্য দলের সঙ্গে সমঝোতা না হয় রাজ্যে তৃণমূল একাই লড়বে বলে ঘোষণা করেছেন দলীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। এর আগে তিনি 2008 থেকে 2013 সাল পর্যন্ত পাকিস্তানের 11তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামাবাদের আইওয়ান ই সদরে নবনির্বাচিত প্রেসিডেন্টকে শপথ পাঠ করান পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, বিদায়ী প্রেসিডেন্ট আরিফ আলভি এবং 3 বাহিনীর প্রধান ও জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা। শনিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই সমর্থিত সুন্নি ইতিহাদ কাউন্সিল প্রার্থী মেহমুদ খান আচাকজাইকে বিশাল ব্যবধানে পরাজিত করেন জারদারি। দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের এক বিমান হামলায় অন্তত 5 ব্যক্তি নিহত হয়েছেন। লেবাননের সরকারি বার্তা সংস্থা NNA জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের বাবা, তার গর্ভবতী স্ত্রী, 2 ছেলে এবং তাদের এক আত্মীয় নিহত হন। দক্ষিণ লেবাননের খিরবেদ সেলম গ্রামের আল আইন এলাকায় আজ ভোররাতে এই বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। স্থানীয় সূত্রগুলো বলেছে, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ওই হতভাগ্য পরিবারের বাসভবনটি মাটির সঙ্গে মিশিয়ে দেয় ইহুদিবাদী সেনারা। দৃশ্যত এ সময় পরিবারের সবাই গভীর ঘুমে অচেতন ছিল। হামলার পর উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে লাশগুলো বের করে। আজকের বিমান হামলায় আশপাশের কয়েকটি ভবনও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবশেষে খেলার খবর ফুটবল। অনূর্ধ্ব-16 নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাইব্রেকারে ভারতকে 3-2 ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে 2017 সালে এই শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান ভীতি ছড়াতে পশ্চিমাদের নয়া তৎপরতা শুরু হয়েছে। আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন মানবাধিকার ইস্যুতে ইরানের বিরুদ্ধে নানা মিথ্যাচার করেছে। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়।
ইরানের বিরুদ্ধে কুৎসা রটনা করে ইরান ভীতি ছড়াতে নতুন করে তৎপরতা বাড়িয়েছে সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী মহল। আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন মানবাধিকার ইস্যুতে নানা মিথ্যাচার করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন, তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইরানের বিরুদ্ধে যে প্রতিবেদন দিয়েছে তা ভিত্তিহীন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল আরও বলেছেন, জার্মানি সহ কয়েকটি ইউরোপীয় দেশের অর্থায়নে মানবাধিকার ইস্যুতে নানা নাটকের পাশাপাশি ইরানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন প্রতিষ্ঠা লাভ করে। এই মিশনের পক্ষ থেকে এখন ইরানের বিষয়ে মিথ্যাচার করা হয়েছে, তারা বাস্তবতাকে উল্টে পাল্টে তুলে ধরেছে। ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা ও কয়েকটি পশ্চিমা দেশ ইরান বিরোধী প্রতিবেদন তৈরি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে ইরান মনে করে। কানানি বলেন, এই প্রতিবেদন মানবাধিকারের মতো মহৎ ইস্যু এবং মূল্যবোধ অপব্যবহারের একটি স্পষ্ট উদাহরণ হয়ে থাকবে। অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এটা করা হয়েছে। এই প্রতিবেদন থেকে এটা স্পষ্ট হয়েছে, তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জার্মানি, ব্রিটেন, আমেরিকা ও ইহুদিবাদীদের এজেন্ডা অনুযায়ী কাজ করে এবং এই মিশনের সঙ্গে জড়িতদের বেতন পরিশোধ করে এসব দেশ ও গোষ্ঠী। এই মিশন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত ব্যবস্থাপনাকে উল্লেখিত দেশগুলোর অশুভ ও অবৈধ লক্ষ্য হাসিলের হাতিয়ারে পরিণত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন প্রতিষ্ঠার হোতারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতায় ক্ষুব্ধ। তারা গত বছরের নভেম্বরে ইরানকে অস্থিতিশীল করে তোলার যে ষড়যন্ত্র করেছিল তাতে ব্যর্থ হওয়ার কথা ভুলতে পারেনি। এ কারণেই তারা এ ধরনের পদক্ষেপ নিয়ে তারা ভিত্তিহীন ও মিথ্যা প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ইরানি জাতির উপর প্রতিশোধ নিতে চেয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পশ্চিমা দেশগুলোর নেতাদেরকে ইরানের বিষয়ে হস্তক্ষেপ না করে নিজ নিজ দেশের মানবাধিকার লঙ্ঘন মোকাবেলা করার পরামর্শ দেন। তিনি বলেন, মানবাধিকার এবং নারী অধিকারের বিষয়ে আপনাদের কোনো ধরনের আন্তরিকতা থেকে থাকলে গাজায় হাজার হাজার নারী ও শিশুর অধিকারের বিষয়ে সোচ্চার হন। গাজায় গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতি সমর্থন বন্ধ করুন। গাজায় পাঁচ মাসে 30,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, শহীদদের 70% নারী ও শিশু। যারা গাজার নিরাপরাধ শিশুদের নির্বিচারে হত্যার সঙ্গে জড়িত তারা কোনোভাবেই অন্য দেশের মানবাধিকার বা নারী অধিকার নিয়ে কথা বলার অধিকার রাখে না।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আসন্ন রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম সরবরাহ করবে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আজ রাজধানীর খামারবাড়িতে প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করে এই তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
আসন্ন রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম সরবরাহ করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রোববার রাজধানীর খামারবাড়িতে প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, জনগণের কষ্ট লাঘবে বর্তমান সরকার সবসময় সচেষ্ট। প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রতিটি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
আমরা এটাকে একটা ট্রায়াল বেসিসে শুরু করলাম, দেখা যাক, যদি মনে করি যে আরো দু একটা জায়গায় আমরা বাড়াতে পারবো সে চেষ্টা আমাদের অব্যাহত।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি গাড়িতে থাকবে 200 লিটার দুধ, ডিম 4,000 পিস, গরুর মাংস 100 কেজি, খাসির মাংস 10 কেজি, এছাড়া রাজধানীর 8টি জায়গায় মাছ বিক্রি করা হবে। প্রতি গাড়িতে 300 কেজি করে থাকবে। এই কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার 80 টাকা, গরুর মাংস প্রতি কেজি 600 টাকা, খাসির মাংস প্রতি কেজি 900 টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি 250 টাকা এবং ডিম প্রতিটি 9.17 টাকায় বিক্রি করা হবে। এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আগামী রমজানে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের পূর্ণাঙ্গ তালিকা করে দাম বেঁধে দেওয়া হবে। রোববার সচিবালয়ে কৃষি পণ্য সরবরাহে টিসিবি ও রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের প্রডিন টর্গের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দিতে হবে। রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
দু একদিনের মধ্যে পেঁয়াজও ইনশাল্লাহ বাংলাদেশে ঢুকবে, সো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি সকল ব্যবসায়ী মহলকে বলবো। আমি UAE-তে দেখলাম যে 18টি অত্যাবশ্যকীয় পণ্যের তারা একেবারে রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দিয়েছে যে এই পণ্যগুলি কেউ দাম এই মাসে বাড়াতে পারবে না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন আপনারা, এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে পাশ্চাত্যে ইসলাম বিদ্বেষ বৃদ্ধি পাওয়া সম্পর্কে বিশেষ আলোচনা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসরে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের এই আলোচনা উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা জেনেছি ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়া ও ইসলাম বিদ্বেষী তৎপরতা চালানোর পেছনে ইসলাম সম্পর্কে অতীত থেকে জিয়ে রাখা ত্রাস ও ভয়, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধির বিষয়ে আতঙ্ক, মুসলমানদেরকে বিজাতীয় ভাবার প্রবণতা, ইসলামের রাজনৈতিক ও সংগ্রামী চরিত্র সম্পর্কে ভয় এবং এসব বিষয়ে পশ্চিমা গণমাধ্যমের প্রচারণা ও বর্ণবাদী মনোভাবও অনেকাংশে দায়ী। আজ আমরা এ বিষয়ে কিছুটা বিস্তারিত কথা বলব। ইসলাম সম্পর্কে অতীত থেকে জিয়ে রাখা ত্রাস ও ভয় ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান চালিকা হিসেবে এখনও কাজ করছে।
ইসলাম ধর্ম তার প্রাথমিক শতাব্দীগুলোতেই ইউরোপের নানা অংশে মুসলমানদের মাধ্যমে প্রচার হতে থাকে, ফলে খ্রিস্ট জগতে এ নিয়ে দেখা দেয় আতঙ্ক। এরই পরিণতিতে খ্রিস্টীয় একাদশ থেকে ত্রয়োদশ শতকে মুসলমানদের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধ বা ক্রুসেড শুরু করে, যা নানা পর্যায়ে বহু বছর ধরে অব্যাহত ছিল। ইউরোপীয় চিন্তাবিদ ও প্রাচ্য বিষয়ের কথিত একদল বিশেষজ্ঞ ইসলাম ও খ্রিস্ট ধর্ম সম্পর্কিত অনেক বাস্তবতা বিকৃত করেছেন ইসলাম ধর্ম ও মুসলমানদের মোকাবেলা করতে। ইসলাম বিদ্বেষী চিন্তা ভাবনা নিয়ে তারা প্রাচ্য সম্পর্কে গবেষণা করেছেন এবং নানা অপবাদ ও ভিত্তিহীন বক্তব্য প্রচার করেছেন ইসলাম ও মুসলমানদের সম্পর্কে। তবে তাদের কেউ কেউ ইসলাম সম্পর্কে বাস্তবতাও তুলে ধরেছেন, যা বেশ প্রশংসনীয়। বিখ্যাত ফিলিস্তিনি প্রাচ্যবিদ এডওয়ার্ড সাইদ মনে করেন, ইউরোপীয়রা বা পশ্চিমারা ইসলাম ও মুসলমান সম্পর্কে বাস্তবতার ঠিক বিপরীত বিষয় প্রচার করেছে নানা কারণে। এসব কারণের অন্যতম হল আরবি ভাষা ও ইসলামের শাস্ত্র আর আইন সম্পর্কে যথেষ্ট দক্ষতা না থাকা এবং পশ্চিমা পরিবেশ ও লেখালেখিগুলোর মাধ্যমে প্রভাবিত হওয়া সহ উপনিবেশবাদী শক্তিগুলোর উপর নির্ভরশীল হওয়া।
The ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়া ও ইসলাম বিদ্বেষী তৎপরতা চালানোর পেছনে ইউরোপের মুসলমানদের পক্ষ থেকে পশ্চিমা রীতি ও প্রথাগুলো গ্রহণ না করার কারণে সৃষ্ট উদ্বেগ অন্যতম চালিকা শক্তি। ইউরোপে অন্যান্য ধর্মের অনুসারীদের তুলনায় মুসলিম অভিবাসীদের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে, আর এতেও উদ্বিগ্ন ইসলাম বিদ্বেষী ও ইসলাম বিরোধী পশ্চিমা সরকার ও মহলগুলো। ফলে ইসলাম ও মুসলমানদের ব্যাপারে তারা বিরূপ বা কঠোর হয়ে উঠছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসব মুসলমান ইউরোপে অভিবাসন করেছেন তাদের বেশিরভাগই হয় পড়াশোনা করতে এসেছেন অথবা চাকরির সন্ধানে এসেছেন। এসব অভিবাসী পশ্চিমা সংস্কৃতির প্রতি আকৃষ্ট না হওয়ায় উগ্র ডানপন্থী পশ্চিমারা অত্যন্ত নাখোশ ও বিক্ষুব্ধ হয়ে আছে মুসলমানদের প্রতি।
ইউরোপে ইসলাম আতঙ্ক ও ইসলাম বিদ্বেষী তৎপরতা জোরদারের আরেকটি বড় কারণ হল বিদেশিদের উপেক্ষা করা ও নিজেদের ভিন্নতা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পাশ্চাত্য তাদের নীতিমালা সাজিয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিজম বা সমাজতন্ত্রের প্রভাব মোকাবেলা করার লক্ষ্য নিয়ে। তারা একে লাল বিপদ বা লাল শত্রু হিসেবে উল্লেখ করত। কিন্তু ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পর ও সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পশ্চিমারা আধিপত্যকামী আচরণ ও বলদর্পিতার অজুহাত হিসেবে মুসলমান ও ইসলামী মূল্যবোধগুলোকে শত্রু হিসেবে টার্গেট করে। 2001 সনের 11 সেপ্টেম্বরের ঘটনার পর পশ্চিমা লিবারেল সমাজ ও তাদের গণমাধ্যম ইসলাম আতঙ্ক ও ইসলাম বিদ্বেষী তৎপরতা তীব্রতর করে। তারা ইসলামী মূল্যবোধগুলো ও মুসলমানদেরকে পশ্চিমা সভ্যতা সংস্কৃতি ও পশ্চিমা দেশগুলোর জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে তুলে ধরছে।
রাজনৈতিক ইসলাম সম্পর্কে পশ্চিমাদের আতঙ্ক ইউরোপে ইসলাম আতঙ্ক বিস্তারের অন্যতম প্রধান কারণ। রাজনৈতিক ইসলাম বলতে বোঝায় জাতীয় ও আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে নানা পদক্ষেপ নিতে মুসলমানদেরকে সঙ্গবদ্ধ করার লক্ষ্যে ইসলামী নীতিমালা বা ইসলামী বর্ণনাগুলো এবং ইসলামের ইতিহাস ও ঐতিহ্যকে অনুসরণ করা। রাজনৈতিক ইসলামের রয়েছে নানা ধরন বা ধারা, তবে এই সবগুলো ধারা বা ধরনের অভিন্ন বৈশিষ্ট্য হল পবিত্র ইসলাম ধর্ম বর্তমান বিশ্বের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিরাজমান নানা সমস্যার সমাধান দিতে সক্ষম বলে দৃঢ় বিশ্বাস পোষণ করা। বর্তমানে ইসলাম বিদ্বেষী পশ্চিমা মহলগুলো ইসলাম পন্থা ও ইসলাম কামিতাকে মৌলবাদ, উগ্রবাদ, এমনকি জঙ্গিপনা বা সন্ত্রাসবাদ বলেও উল্লেখ করছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মদদে গড়ে ওঠা চরমপন্থী কোনো মুসলিম গোষ্ঠী, যাদেরকে রাজনৈতিক ইসলামে বিশ্বাসী বলে তুলে ধরা হয়, তাদের হিংস্র ও সহিংস তৎপরতাকেও পশ্চিমা ও ইউরোপীয় শক্তিগুলো ইসলাম হিসেবে তুলে ধরছে, যদিও ইসলামের সঙ্গে এসব অমানবিক তৎপরতার কোনো দূরতম সম্পর্কও নেই।
আসলে ইসলাম বিদ্বেষী পাশ্চাত্য মুসলমান ও ইসলামের চেহারাকে যত বেশি সম্ভব বিকৃতভাবে তুলে ধরছে বিভিন্ন পন্থায়, আর উগ্র সন্ত্রাসী চরিত্রের গ্রুপ গঠন করে তাদের তৎপরতাকে ইসলাম হিসেবে তুলে ধরাটা হচ্ছে তাদের অন্যতম প্রধান অপকৌশল বা ষড়যন্ত্র। দায়েশ বা আইএস জাতীয় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো পশ্চিমাদের মদদেই গড়ে উঠেছে। দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো পশ্চিমাদের রাজনৈতিক, নিরাপত্তাগত ও গণমাধ্যমের উস্কানি পেয়ে এসেছে। এই সব গোষ্ঠী ইসলামের নামে ও জিহাদের নামে ইউরোপে বোমা বিস্ফোরণ ও সাধারণ নাগরিকদের হত্যা করার মতো সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে, আর পশ্চিমা গণমাধ্যমে ও ইসলাম বিদ্বেষী মহলগুলো এ ধরনের ঘটনাকে আসল ইসলামের প্রভাব বলে প্রচারণা চালিয়েছে। এসব ঘটনার দৃষ্টান্ত তুলে ধরে তারা পবিত্র ইসলাম ধর্মকে সভ্যতা ও সংস্কৃতি বিবর্জিত হিংস্র ও সন্ত্রাসী ধর্ম বলে প্রচার করেছে।
ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার আরেকটি বড় কারণ হল উগ্রবাদ ও বর্ণবাদ, অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ। এইসব মতবাদে বিশ্বাসীরা অন্য যে কোনো মতাদর্শ ও সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে থাকে। ইতালির নর্থ লীগ হচ্ছে এমন একটি গ্রুপ। এরা ইতালিতে মুসলিম অভিবাসনের বিরোধী। জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেট তথা কথিত খ্রিস্টান ডেমোক্রেট দলও একই নীতিতে বিশ্বাসী। তাদের মতে জার্মানির বেশিরভাগ মানুষ যে সংস্কৃতির অনুসারী, অভিবাসীদেরও উচিত সেই সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা।
মোট কথা, ইউরোপে ইসলাম আতঙ্ক ও ইসলাম বিদ্বেষের এই সব কারণগুলো যা আমরা আজ উল্লেখ করলাম, সেই সব মূলত ইসলাম ও মুসলমানদের সম্পর্কে খারাপ দৃষ্টিভঙ্গি এবং একদল উগ্র মুসলমানদের উগ্র আচরণের প্রতিক্রিয়া থেকেই উদ্ভূত। আর এই সবকে অজুহাত করে পাশ্চাত্য সেখানকার মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক ও খারাপ আচরণ করছে। অনেক ক্ষেত্রে এই সব আচরণের পেছনে ক্রুসেডের মতো ঐতিহাসিক ঘটনাগুলোরও প্রভাব রয়েছে। বর্তমান যুগে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় ও 11 সেপ্টেম্বরের ঘটনাও ইউরোপে ইসলাম আতঙ্ক ও ইসলাম বিদ্বেষ জোরদারের কারণ হিসেবে কাজ করেছে। তো শ্রোতা ভাই বোনেরা, ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার সম্পর্কে আমরা আরো কথা বলবো এই ধারাবাহিক আলোচনার আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
পাশ্চাত্যে ইসলাম বিদ্বেষ বৃদ্ধি পাওয়া সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন আপনারা। এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 10ই মার্চ রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বছরে 912 কোটি লিটার পানি হাওয়া, প্রথম আলো। ইত্তেফাক লিখেছে, রোববার সকালেও বিশ্বের সবচেয়ে দূষিত ঢাকার বাতাস। সভাপতি সহ 4 পদে বিএনপি, সম্পাদক সহ 10 পদে আওয়ামী লীগের জয়। যুগান্তর, সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে না, বললেন বিএসএফ ডিজি মানব জমিন। ডিবি সদস্যদের বিরুদ্ধে কোটি টাকার বিটকয়েন হাতিয়ে নেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, ডেইলি স্টার বাংলা। কলকাতার শিরোনাম, বিভিন্ন ব্যাংকে পড়ে রয়েছে দাবিদারহীন 42,000 কোটি, কিভাবে পাওয়া যাবে সেই টাকা, আনন্দবাজার পত্রিকা। বাংলা নিয়ে দিল্লির ফরমান মানতে পারেননি বলেই ইস্তফা, সংবাদ প্রতিদিন। জনহিতের লক্ষ্যেই হারাতে হবে বিজেপিকে, বললে নিয়ে চুরি গণশক্তি। আজ তৃণমূলের জনগর্জন, সুপ্রিমোর বার্তা শুনতে শহরে ভিড় সমর্থকদের আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। রাজনীতির খবরে সিটি নির্বাচন নিয়ে প্রথম আলোর খবর। কুমিল্লায় মোড়ে মোড়ে পাহারা, নতুন মেয়র হলেন তাহসিন। এ খবরে বলা হয়েছে, কিছু বিক্ষিপ্ত হামলার ঘটনা ছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, তবে মোড়ে মোড়ে সরকার দলীয় সমর্থকদের পাহারায় এ নির্বাচন ছিল বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহারের অনুকূলে। দৈনিকটির অপর একটি খবরের শিরোনাম, ইভিএম নিয়ে ভোগান্তিতে ময়মনসিংহের ভোটাররা, আবার মেয়র ইকরামুল। এ খবরে লেখা হয়েছে, এবার ময়মনসিংহের পাশাপাশি কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে 2 সিটির ভোটে আওয়ামী লীগ দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেয়নি। ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, রোববার সকালেও বিশ্বের সবচেয়ে দূষিত ঢাকার বাতাস। বিস্তারিত খবরে বলা হয়েছে, ঢাকার বাতাসের মান আজ খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। সকাল 9:18 223 এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে শহরটি। ভারতের দিল্লি ও কলকাতা এবং পাকিস্তানের লাহোর যথাক্রমে 204, 190 ও 189 এ কিউ আই স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে। দৈনিকটির অপর এক খবরে দ্রব্যমূল্য নিয়ে শিরোনাম করা হয়েছে, এরকম নিত্যপণ্যের দামে অস্বস্তি নিয়ে শুরু হচ্ছে রমজান। এ খবরে বলা হয়েছে, রমজানে অতি প্রয়োজনীয় কিছু নিত্যপণ্যের দাম কমানোর জন্য সরকার নানা উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সেই পণ্যগুলোর দামে অস্বস্তি নিয়েই শুরু হচ্ছে পবিত্র রমজান। গত 8 ফেব্রুয়ারি আমদানি শুল্ক কমানোর পর বাজারে চিনি ও খেজুরের দাম কমেনি। এছাড়া বাজার দাম বাড়ার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে চাল, ছোলা, অ্যাঙ্কর ডাল, গরুর মাংস, ব্রয়লার মুরগি ও আলু। সভাপতি সহ 4 পদে বিএনপি, সম্পাদক সহ 10 পদে আওয়ামী লীগের জয়, যুগান্তর পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 2024-25 সালের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বা সাদা প্যানেল সম্পাদক সহ 10টি পদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফ্রাম নীল প্যানেল সভাপতি সহ 4টি পদে জয়ী হয়েছে। ফলাফল ঘোষণার আগে সব পদের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে নির্বাচন পরিচালনা উপকমিটির কাছে চিঠি দিয়েছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে অনেক নাটকীয়তার পর শনিবার বিকাল 3টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 সালের নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ভোট গণনা ও ফল ঘোষণা উপলক্ষে সুপ্রিম কোর্ট অঙ্গনে প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ব্রিগেডের মঞ্চেই প্রার্থী ঘোষণায় একাধিক বড় চমকের পথে তৃণমূল তুঙ্গে জল্পনা, সংবাদ প্রতিদিন পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। প্রথা অনুযায়ী কালীঘাটে দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠক করেই প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে প্রার্থী ঘোষণা তৃণমূলের জন্য তো বটেই, বঙ্গ রাজনীতিতেই বেনজির। এভাবে ভরা ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা করা একই সঙ্গে চমকপ্রদ এবং দুঃসাহসিক সিদ্ধান্ত বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। বাংলা নিয়ে দিল্লির ফরমান মানতে পারেননি বলেই ইস্তফা, সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে লেখা হয়েছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই শনিবার রাতে ইস্তফা দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। তা গৃহীত হয়ে গেছে, কিন্তু জল্পনা অব্যাহত তার ইস্তফার কারণ নিয়ে। গুঞ্জন, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে মত পার্থক্যের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন গোয়েল। উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশনে একজন কমিশনারের পদ আগেই শূন্য ছিল। গোয়েলের পদত্যাগে শূন্য পদের সংখ্যা হল 2। বর্তমানে কেবলমাত্র মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার রয়ে গেলেন নিজের পদে। কিন্তু কেন ইস্তফা দিলেন গোয়েল? আর এ প্রসঙ্গেই বিস্ফোরক দাবি তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলা থেকে ফেরার 2 দিন পরে নির্বাচন কমিশনারের পদত্যাগ 2টি কারণে হতে পারে। প্রথমত, সাংবিধানিক পদে থাকা বিভিন্ন ব্যক্তি যেমন ইস্তফা দিয়েই বিজেপিতে যোগের হিড়িক পড়েছে, তারই আরেকটি সংযোজন হতে পারে। অথবা দ্বিতীয়, বাংলা নিয়ে দিল্লির ফরমান মানতে পারেননি বলেই ইস্তফা। তবে যে কারণেই হোক না কেন, পূবের কলম পত্রিকায় লেখা হয়েছে ইসি পদ থেকে ইস্তফা অরুণ গোয়ালের খুবই উদ্বেগজনক বললেন তৃণমূল সাংসদ গোখলে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনা।
শেষ ত্রাণকর্তা
ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহ পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন বা পুনর আবির্ভাব সংক্রান্ত এ আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে কামনা করছি।
পনেরো শাবান মানব জাতির শেষ ত্রাণকর্তা হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের পবিত্র জন্মদিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের এগারোতম সদস্য ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের পুত্র হিসেবে তার জন্ম হয়েছিল 255 হিজরিতে ইরাকের অর্থাৎ বর্তমান রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত পবিত্র সামেরা শহরে। তার মায়ের নাম ছিল নার্গিস। 255 হিজরির এই সময়টি ছিল 869 খ্রিস্টাব্দের 2 আগস্ট ভোরবেলা।
পবিত্র কোরআনের এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের বাণী ছাড়াও প্রতিশ্রুত এই ত্রাণকর্তার আগমনের ভবিষ্যৎবাণী এসেছিল অতীতের আসমানী ধর্মগ্রন্থগুলোতেও। আর এইসব বাণীর আলোকে ইমাম মাহদী ছিলেন মহানবীর বংশধর তথা ইমাম হুসাইনের নবম পুরুষ। অন্য কথায়, মহানবীর বংশধারায় জন্ম নেয়া 12 জন পবিত্র ইমামের সিলসিলার শেষ ইমাম তথা 12তম ইমাম। 11তম ইমাম হযরত ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম ছিলেন তার পিতা। ইমাম মাহদি সারা বিশ্ব থেকে জুলুম ও বঞ্চনা দূর করে প্রতিষ্ঠা করবেন ন্যায় বিচার ও সাম্য। মহানবীর এই বাণীর আলোকে তাগুতি তথা খোদাদ্রোহী ও জালিম শক্তিগুলো সবসময়ই তাঁর আগমনের আশঙ্কায় শঙ্কিত ছিল। এমন এক মহাপুরুষ তাদের ক্ষমতাচ্যুতির বা পতনের কারণ হবেন বলে তারা এই মহামানবের জন্মগ্রহণকেই ঠেকাতে চেয়েছিল, ঠিক যেভাবে ফেরাউন ঠেকাতে চেয়েছিল হযরত মুসার জন্মকে।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
ইমাম হুসাইন আলাইহিসসালামকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি শেষ ত্রাণকর্তা তথা কায়েম ইমাম মাহদী আলাইহিসসালাম? জবাবে তিনি কোনো মহলের এই সন্দেহ নাকচ করে দিয়ে বলেছিলেন, মুসলমানদের কায়েম হলেন আমার বংশের নবম অধস্তন পুরুষ এবং সেই হবে এই পদের অধিকারী। ইমাম জাফর আস সাদিককেও ইমাম মাহদী আলাইহিসসালামের জন্ম হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, না, তবে আমি যদি তার যুগে থাকতাম তাহলে আমার জীবনের প্রতিটি দিন তার সেবায় মশগুল হতাম। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পবিত্র ইমামগণ ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনকে স্বাগত জানাতে মুসলিম প্রজন্মগুলোকে সচেতন ও প্রস্তুত করার লক্ষ্যে নানা বাণী দিয়ে গেছেন যুগে যুগে। অন্যদিকে উমাইয়া ও আব্বাসীয় রাজ শক্তিসহ জালিম শক্তিগুলো ইমাম মাহদীর জন্মগ্রহণকে ঠেকানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের নজরদারি, নিষেধাজ্ঞা, হুমকি এবং গোয়েন্দা কার্যক্রম চালু করেছিল। তারা পবিত্র ইমামদেরকে এইসব কার্যক্রম ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত করেছিল। বিশেষ করে ইমাম মাহদীর পূর্ববর্তী শেষ 3 ইমামের উপর এইসব কার্যক্রমের চাপ জোরদার করেছিল জালিম আব্বাসীয় শাসক গোষ্ঠী।
ইমাম মাহদী আলাইহিস সালামের জন্মগ্রহণ ঠেকানোর কার্যক্রমের অংশ হিসেবে তার পূর্ববর্তী শেষ তিন ইমামকে শহীদ করা হয়েছিল খুব কম বয়সে। অবশ্য জালিম শাসক গোষ্ঠী জনগণের উপর এইসব ইমামের ব্যাপক বা গভীর প্রভাব এবং ইমামদের নেতৃত্বে জুলুম শাহের বিরুদ্ধে জনগণের বিদ্রোহের ভয়ও ছিল আতঙ্কিত। ইমাম মাহদির পূর্ববর্তী শেষ তিন ইমামের উপর চাপ ও হুমকি ক্রমেই জোরদার করা হয়েছিল। ইমাম জাওয়াদকে বাগদাদে তলব করে সরকার, আর এ মহান ইমামের ছেলে ইমাম হাদি আলাইসাল্লামের জীবনের শেষ ২০ বছরে বাগদাদের উত্তরে সামেরা নামক এলাকায় অনেকটা গৃহবন্দীর মতো রাখা হয়, যাতে তিনি জনবিচ্ছিন্ন থাকেন বা জনগণের সঙ্গে তাঁর যোগাযোগ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে। সেনানিবাস সংলগ্ন এই এলাকায় ইমাম মাহদির বাবা ইমাম হাসান আসকারির উপর নানা ধরনের চাপ ও নজরদারি সর্বোচ্চ পর্যায়ে বাড়ানো হয়। হাদিসের আলোকে ইমাম হাসান আসকারির ঔরসের ইমাম মাহদির জন্ম হওয়ার কথা বা সম্ভাবনা রয়েছে বুঝতে পেরে আব্বাসীয় শাসক ইমাম হাসান আসকারিকে প্রতি সপ্তাহে ২বার রাজ দরবারে আসার নির্দেশ দেয় এবং কিছুকাল তাঁকে কারাবন্দিও রাখে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি ১২ জন ইমামের মধ্যে ১১তম ইমাম তথা ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম তার ইমামতির ৬ বছরে ৩বার হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছিলেন। অবশেষে হিজরি ২৬০ সনে ইমাম মাহদির পিতা ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম আব্বাসীয় শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রে শাহাদাত বরণ করেন। আব্বাসীয় শাসক গোষ্ঠী সে সময় জানত না যে ইমাম হাসান আসকারির একটি পুত্র সন্তান রয়েছে, যিনি একদিন বিশ্ব থেকে জুলুম ও বঞ্চনার অবসান ঘটাবেন। কিন্তু মহান আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম মাহদি আলাইহিসসালাম ঠিকই জন্মগ্রহণ করেন এবং তার পিতার শাহাদাতের সময় তার বয়স ছিল ৫ বছর। ইমাম হাসান আসকারি ও তার স্ত্রীর ওপর ব্যাপক ও কড়া নজরদারি সত্ত্বেও তাদের পুত্র সন্তান হওয়ার বিষয়টি সরকারি মহল টের পায়নি। এমনকি নারী গোয়েন্দারাও এ বিষয়টি টের পায়নি, যদিও তারা মাঝে মধ্যে আচমকা ইমামের অন্তর্মহলে প্রবেশ করত।
আসলে ফেরাউন বনি ইসরায়েলের নবজাতক পুত্র সন্তানদের হত্যার কার্যক্রম চালিয়েও যেমন হযরত মুসার জন্মগ্রহণ ঠেকাতে পারেনি ও তাঁর প্রাণনাশের চেষ্টাও সফল হয়নি, তেমনি ইমাম মাহদির জন্ম ঠেকাতে পারেনি তাঁর শত্রুমহল ও তাঁকে হত্যার প্রচেষ্টাও কেউ সফল হতে পারবে না যতক্ষণ না ইমামের আদর্শ বিশ্ব বিপ্লব ও বিশ্বরাষ্ট্র প্রতিষ্ঠা সফল হবে। ফেরাউনের দলবল যেমন হযরত মুসার মায়ের গর্ভবতী হবার বিষয়টি টের পায়নি, তেমনি আব্বাসীয় শাসক গোষ্ঠীও ইমাম হাসান আসকারির স্ত্রী নার্গিস খাতুনের গর্ভবতী হওয়ার বিষয়টি টের পায়নি। ২৫৫ হিজরির ১৫ শাবান শুরুর প্রাককালে রাতের বেলায় ইমাম হাসান আসকারি তাঁর ফুফিকে এক পুত্র সন্তানের জন্ম আসন্ন বলে জানান যে পুত্র হবে খোদাই ইমাম ও তাঁর স্থলাভিষিক্ত। হাকিমা খাতুনও শুনে মহাখুশির পাশাপাশি মহাবিস্মিত হন, কারণ তিনি ভাইপোর স্ত্রীদের কাউকেই সন্তান সম্ভবা দেখেননি। তাই ভাইপো তাকে জানিয়ে দেন যে কে ইমাম মাহদির মা।
হাকিমা খাতুন তখন নার্গিস খাতুনের সেবায় মশগুল হন। অবশেষে সূর্য উদয়ের কাছাকাছি সময়ে সেই নুরানি ও পবিত্র শিশু জন্মগ্রহণ করেন, যার জন্মের জন্য অনেকেই অনেক কষ্ট স্বীকার করেছেন এবং যুগ যুগ ধরে বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। শিশু ইমাম সিজদারত অবস্থায় জন্মগ্রহণ করেন। হাকিমা খাতুন তাকে দাদার কাছে নিয়ে যান, যিনি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। মহান আল্লাহর ইচ্ছায় শিশু ইমাম মাহদি আলাইহিসসালাম কথা বলেন। তিনি আল্লাহর একত্ববাদের এবং তার পূর্বপুরুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতেরও সাক্ষ্য দেন। এছাড়াও তিনি মহানবীর উত্তরসূরিদের উপর দরুদ পাঠান, যাদের মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম। শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদি তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের জানাচ্ছি অনেক ধন্যবাদ।
ইমাম মাহদি আলাইহিসসালাম মানব জাতির শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে আর একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আগ্রাসন বন্ধ করে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিতে অনর্থাকার প্রত্যয় ঘোষণা করল হামাস। ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে সবাইকে নিয়ে ইসরায়েল ছেড়ে যাওয়ার হুমকি দিলেন ইহুদিদের প্রধান রাব্বি ইউসুফ। বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপিকে বাংলা ছাড়া করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে আর একটি খবর। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়া বলেছে তাদের কর্মীদের উপর নির্যাতন চালিয়ে তাদের মুখ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে ইহুদিবাদী ইসরায়েল। সংস্থাটি আরও বলেছে নির্যাতনের মুখে তাদের কর্মীরা হামাসের সঙ্গে তাদের সম্পর্ক থাকার পাশাপাশি 2023 সালের 7 অক্টোবরের ইসরায়েল বিরোধী অভিযানে নিজেদের জড়িত থাকার মিথ্যা স্বীকারোক্তি দিয়েছেন। 7 অক্টোবরের আলাক্সা তুফান অভিযানে আনরোয়ার কয়েকজন কর্মী জড়িত ছিলেন ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে। এরকম একটি প্রমাণবিহীন অভিযোগ উত্থাপিত হওয়ার পর ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে জাতিসংঘের এই সংস্থাটিকে তহবিল দেওয়া বন্ধ করে দেয় অন্তত 10টি পশ্চিমা দেশ। গাজাবাসী অসহায় ফিলিস্তিনি শরণার্থীদের জীবন যখন আনরোয়ার সহযোগিতার উপর পুরোপুরি নির্ভরশীল, তখন এসব দেশ সহায়তা বন্ধ করে দেয়। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000। ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।